পরোসুখবাদী হিসেবে যার নাম অগ্রগণ্য দর্শনের ইতিহাসে, তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগের ইংরেজ দার্শনিক এবং সমাজ সংস্কারক শ্রীমতী জেরেমি বেন্থাম। তিনি যে সুখবাদ প্রচার করেন তার নাম অসংযত পরোসুখবাদ বা উপযোগবাদ, গ্রস ইউটিলিটারিয়ানিজম। বেন্থাম মনস্তাত্ত্বিক সুখবাদ এবং আত্মসুখবাদ সমর্থন করেও এই প্রকার সুখবাদ থেকে পরসুখবাদ বা উপযোগবাদ অনুমান করেন। প্রশ্ন এই, মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে কি করে তিনি নৈতিক সুখবাদে এলেন? কারণ উপযোগবাদকে তো আমরা নৈতিক সুখবাদেরই একটা প্রকার হিসেবে দেখি। মনস্তাত্ত্বিক সুখবাদী হিসেবে বেন্থাম বলছেন, যে মানুষ তার স্বভাব বশে সুখ কামনা করে সেই মানুষই আত্মসুখবাদী হিসেবে আবার নিজের সুখ কামনা করে, কিন্তু এটি সব নয়। মনস্তাত্ত্বিক সুখবাদে বেন্থামের বক্তব্য, মানুষের প্রকৃতি মানুষকে সুখ আর দুঃখ এই দুটো সাম্রাজ্যের অধীন করে রেখেছে, যেখানে মানুষের একমাত্র লক্ষ্য হলো দুঃখকে পরিহার করে সুখকে কামনা করা। এটাই মানুষের একমাত্র লক্ষ্য এবং এই কাজটাই আমরা সারা জীবন ধরে করে যাই। কিন্তু তিনি আত্মসুখকে বিসর্জন দেওয়ার কথা একেবারেই বলেননি। আত্মসুখবাদী হিসেবে বেন্থামের বক্তব্য হল, স্বভাববশে মানুষ কেবল তার নিজের সুখ কামনা করে, অন্যের সুখের কামনার মধ্যে দিয়েও নিজের সুখের দাবিকেই মানুষ প্রাধান্য দেয়। বিনিময়ে কিছু পাওয়ার জন্যই মানুষ অন্যের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শন করে অন্যের সুখের ব্যবস্থা করে, অর্থাৎ নিজের স্বার্থই পরমার্থ। বেন্থাম বলেন, স্বপ্নেও এমন চিন্তা করো না মানুষ তার হাতের আঙুল নাড়িয়ে তোমার সেবা করবে, যদি না জানে সে তাতে তার নিজের কিছু লাভ হবে। অর্থাৎ আমরা এমন কোনো কাজ করি না, কারুর জন্য এমন কোনো কাজ করি না, নিঃস্বার্থভাবে করি না, যার যে আমার উপকার করবে না। এইরকম মনস্তাত্ত্বিক আত্মসুখবাদ থেকে বেন্থাম তার নৈতিক পরসুখবাদ বা উপযোগবাদেই পৌঁছতে চেয়েছেন। উপযোগবাদে বেন্থামের অভিমত হলো, মানুষ স্বভাববশে নিজের সুখ কামনা করে ঠিকই, কিন্তু মানুষের উচিত সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ কামনা করা, অর্থাৎ পরের সুখ হচ্ছে নৈতিক বিচারের মানদণ্ড। যে কাজ বহুজনের সুখ উৎপন্ন করে বা যে কাজ বহুজনের সুখের উপযোগী তাই ভালো কাজ, আর যে কাজ এই প্রকার সুখ উৎপাদনে উপযোগী নয় তাই মন্দ কাজ, অর্থাৎ সুখ উৎপাদনের উপযোগী তাই নৈতিক বিচারের মানদণ্ড বেন্থামের দৃষ্টিভঙ্গিতে। আসলে আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা কেউ একা একা বাঁচতে পারি না। যতই নিজের সুখের কথা ভাবি, আমার প্রতিবেশী যদি সুখী না হয় একটা সময়ের পরে তা আমার নিজের ক্ষেত্রেও সুখ উৎপন্ন করতে পারবে না। বেন্থাম বলছেন, বিভিন্ন সুখের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই, এই জন্যই তার মতবাদ স্থূল বা অসংযত। কিন্তু পার্থক্য আছে কিসের? পরিমাণের। লাল ফুল আর নীল ফুলের মধ্যে যেমন গুণগত পার্থক্য আছে, দৈহিক সুখ আর মানসিক সুখের মধ্যে সেই রকম গুণগত কোনো পার্থক্য নেই। মনে করে দেখো, আমরা যখন আত্মসুখবাদের কথা বলছিলাম তখন অসংযত যে আত্মসুখবাদ, সেখানে এই জাতীয় কথা বলা হয়েছিল, দৈহিক সুখ আর মানসিক সুখের মধ্যে কোনো তারতম্য নেই। দৈহিক সুখকেও আমরা যেমন সুখ বলি, মানসিক সুখকেও আমরা তেমনই সুখ বলি। কাজেই দৈহিক সুখ আর মানসিক সুখের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। সুখের মূল্য বিচার করা হয় কেবলমাত্র কোনো একটা কাজ আমাকে কতটা পরিমাণে সুখ দিল তার উপর নির্ভর করে। অর্থাৎ সুখের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো তার পরিমাণগত দিকটি। বিভিন্ন সুখের মধ্যে গুণগত পার্থক্যকে স্বীকার না করার জন্যই আমরা বেন্থামের সুখবাদকে অসংযত পরসুখবাদ বা উপযোগবাদ বলি, গ্রস আলট্রুইজম বা ইউটিলিটারিয়ানিজম। বেন্থাম বলেন, কোয়ান্টিটি অফ প্লেজার বিইং ইকুয়াল পুশপিন ইজ অ্যাজ গুড অ্যাজ পোয়েট্রি। অর্থাৎ পরিমাপের পরিমাণের তারতম্য না ঘটলে খেলার সুখ আর কবিতা পাঠের সুখ তুল্যমূল্য, অর্থাৎ দৈহিক সুখ আর মানসিক সুখ একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দৈহিক সুখের পরিমাণ যদি মানসিক সুখের পরিমাণ থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দৈহিক সুখকেই আমরা কাম্য বলবো। অর্থাৎ ভালো ভালো খাবার দাবার, ভালো ভালো জামা কাপড় পরা, ভালো 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 গাড়ি চড়ে ঘুরে বেড়ানো, ভালো বাড়িতে থাকা, পান ভোজন ইত্যাদি সুখের পরিমাণ যদি সুললিত গান শোনার সুখের থেকে বেশি হয়, তাহলে পান ভোজনের সুখ আমাদের বেশি কাম্য। অর্থাৎ পরিমাণগত দিক থেকে সুখের বিচার করছেন বেনথাম। সহজ কথায়, বেনথামের মতো সুখ মাত্রই অভিন্ন গুণসম্পন্ন হওয়ায় দুটো সুখের মধ্যে যেটা বেশি পরিমাণে আমাকে সুখ দেবে, তা সেটা দৈহিক সুখী হোক আর মানসিক সুখী হোক, তাকেই আমরা বেশি গুরুত্ব দেব। স্বভাবতই পরিমাপ বা পরিমাণকে মানদণ্ড হিসেবে গ্রহণ করার জন্য বেনথামের তত্ত্বে সুখের পরিমাণ মাপার 7টা দিক বলা হচ্ছে, মানের উল্লেখ করা হচ্ছে। কী কী সেই 7টা দিক? তীব্রতা, স্থায়িত্ব, নৈকট্য, নিশ্চয়তা, বিশুদ্ধি, উর্বরতা এবং বিস্তৃতি। পরিমাণ নির্ধারক এই 7টা দিককে একসঙ্গে বলা হয় সুখের সপ্তমান, 7 dimensions অফ প্লেজার। একটু আলোচনা করি এগুলো নিয়ে। তীব্রতা, বেনথাম বলছেন যে সুখ অপেক্ষাকৃতভাবে বেশি তীব্র সেটি কামনা করা উচিত। দৈহিক সুখ মানসিক সুখের থেকে অনেক বেশি তীব্র হওয়ায় বেনথামের মতে দৈহিক সুখই কামনা করা উচিত। এখানে বলা দরকার, বেনথামের এই অভিমত গ্রহণ করলে স্থূল দৈহিক সুখের দাবি মানুষের কাছে কিন্তু বড় হয়ে ওঠে। অর্থাৎ পান ভোজন আমোদ প্রমোদ এগুলো শিক্ষা সংস্কৃতি তার থেকে অধিকতর কাম্য বলে আমরা ভাবি। স্থায়িত্ব, ক্ষণিক সুখের থেকে দীর্ঘস্থায়ী সুখ বেশি কাম্য। যে সুখ অল্পক্ষণ স্থায়ী তার থেকে যে সুখ বেশিক্ষণ স্থায়ী তাই আমাদের কাম্য। নৈকট্য, বর্তমানের সুখকে আমরা কখনোই ভবিষ্যতের সুখের কথা ভেবে বর্তমানের সুখকে উপেক্ষা করব না। অর্থাৎ আমরা বাঁচি আমাদের বর্তমানে, বর্তমানে যে বস্তু আমাকে সুখ দেবে তাতে ভবিষ্যতে দুঃখ উৎপন্ন হবে কি হবে না তার বিচার না করেই বর্তমানের সুখকে আমরা গ্রহণ করব। নিশ্চয়তা, অনিশ্চিত সুখের থেকে নিশ্চিত সুখ অনেক বেশি কাম্য। অর্থাৎ যেখানে আমি নিশ্চিতভাবে জানি আমার এই কর্মটি সুখ উৎপন্ন করবে, সেই কর্মকে আমি বেশি গুরুত্ব দেব। বিশুদ্ধি, কোনো সুখই একমাত্র সুখ বা বিশুদ্ধ সুখ নয়, সুখের সঙ্গে দুঃখ মিশ্রিত থাকবেই। কিন্তু যেখানে সুখ কম পরিমাণ দুঃখের সঙ্গে মিশ্রিত তাকেই আমরা বলছি বিশুদ্ধ সুখ। এই জন্য এই পরিমাণ সুখই আমাদের অধিকতর কাম্য। 6, উর্বরতা, সুখ একা একা আসে না, সে অন্য অনেক সুখের সঙ্গে সুখকে সঙ্গে করে নিয়ে আসে বা অনেক সুখ সৃষ্টি করে। যে কাজ আমাদের একদিক থেকে যেমন সুখী করে, সেই সুখ আরও অনেক দিক থেকে সুখ উৎপন্ন করতে পারে। এই রকম যদি কোনো কাজ হয় তাহলে সেই সুখকে বলি আমরা উর্বর সুখ। আর যে সুখ, যে কাজ আমাদের কোনো একটা ক্ষেত্রে সুখ উৎপাদন করলেও পরবর্তী ক্ষেত্রে দুঃখ উৎপাদন করতে পারে, সেই সুখকে আমরা বলি অনুর্বর সুখ। বেনথাম বলছেন অনুর্বর সুখের তুলনায় উর্বর সুখ আমাদের বেশি কাম্য, কারণ এটি ভবিষ্যতে আরও নতুন নতুন সুখ উৎপন্ন করতে পারে। বিস্তৃতি, যে সুখ অনেকে ভোগ করতে পারে তাকেই বলা হয় বিস্তৃত সুখ। কেবল একজন বা কয়েকজন ভোগ করে এমন যে সুখ, তার থেকে অনেকে ভোগ করে যে সুখ, এই ব্যাপকতর সুখ কাম্য। এইখান থেকেই বেনথাম আধুনিক গণতন্ত্রের কথা যে বলছেন তার প্রমাণ আমরা পাই। প্রকৃতপক্ষে বেনথামের পরসুখবাদের মূল কথাই হল সুখের বিস্তার বা ব্যাপকতম সুখ, সর্বাধিক লোকের সর্বাধিক সুখ। উল্লিখিত যে 7টা সুখের কথা বলা হলো, আমরা যে 7টা সুখের কথা আলোচনা করলাম, 7টা বৈশিষ্ট্যের কথা বা মানের কথা আলোচনা করলাম, এর মধ্যে সপ্তম যে বৈশিষ্ট্য আমি একটু আগেই বললাম, যার জন্য বেনথামকে পরসুখবাদী বলা হয়, এবং এই প্রকার পরসুখবাদ যে সুখ বিস্তৃত করে সুখকে, সর্বাধিক লোকের সর্বাধিক সংখ্যক সুখের কথা বলছে, তাই গণতন্ত্রের ভিত্তি। বেনথামের পরসুখবাদের যে মান সেখানে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তার ভিত্তি হচ্ছে আত্মসুখবাদ। কাজেই প্রশ্ন, মানুষ স্বভাবতই নিজের সুখ কামনা করলে অন্যের সুখ কামনা করবে কেন? অর্থাৎ আত্মসুখবাদ থেকে পরসুখবাদে আমরা যাব কী করে? বেনথাম বলছেন চার রকম নিয়ন্ত্রণ আছে, বাহ্য নিয়ন্ত্রণ। এইভাবে নিজের সুখকে নিয়ন্ত্রণ করতে পারলে অন্যের সুখের দিকে যাত্রা করা যায়। কী কী চার রকম নিয়ন্ত্রণ? সামাজিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় বা রাজনৈতিক নিয়ন্ত্রণ, ধর্মীয় নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণ। এই যে বাহ্যিক নিয়ন্ত্রণ শক্তি আত্মকেন্দ্রিক মানুষকে অপরের সুখ কামনা করতে বাধ্য করে। সামাজিক বিধি অমান্য করলে, অন্যের স্বার্থবিরোধী কাজ করলে সমাজ ব্যক্তিকে নানা রকমভাবে শাস্তি দেয়। এই রকম শাস্তির ভয়েই মানুষ অন্যের হিত পরহিত কামনা করতে বাধ্য হয়। রাষ্ট্রীয় নিয়ম অমান্য করলে, প্রতিবেশীর স্বার্থবিরোধী কোনো কাজ করলে রাষ্ট্র সেই ব্যক্তিকে শাস্তি দেবে। এই রকম শাস্তির ভয়ে মানুষ অন্যের কল্যাণ কামনা করতে বাধ্য হয়। ধর্মভীরু ব্যক্তির বিশ্বাস ঈশ্বরের নির্দেশে স্বার্থপর ব্যক্তি মৃত্যুর পর নরক ভোগ করে, আর পরার্থপর ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে গমন করে। নরকভোগের ভীতির জন্যই মানুষ অন্যের মঙ্গল কামনা করতে বাধ্য হয়। প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করলে কষ্ট পেতে হয়। আগুনে আগুন সব ক্ষেত্রেই আমাদের পোড়ায়, এমন কোনো আগুন আমরা দেখিনি যা আমাদের ঠান্ডা করে, এটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়ম লঙ্ঘন করলে আগুনে হাত দিলে হাত পুড়বে এবং কষ্ট পেতে হবে। এই প্রাকৃতিক নিয়মকে লঙ্ঘন করার জন্য যে দুঃখ কষ্ট ভোগ, তাও অপরের হিত কামনা করতে শেখায়। বেনথামের মতে এই যে বাইরের চার প্রকার নিয়ন্ত্রণ বা শাস্তির ভয়, এটাই আত্মকেন্দ্রিক মানুষকে পরার্থপর হতে বাধ্য করে। এই বাধ্যতাবোধকে বেনথাম বলেছেন নৈতিক বাধ্যতাবোধ বা মরাল অব্লিগেশনস। বেনথামের তত্ত্ব কিন্তু সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়, তোমরা শুনেই বুঝতে পারছো। তাহলে এই তত্ত্বের কিছু ত্রুটি আছে। বেনথামের পরসুখবাদের ভিত্তি হলো মনস্তাত্ত্বিক সুখবাদ। মনস্তাত্ত্বিক সুখবাদের বিরুদ্ধে অন্য যেসব আপত্তি ওঠে সেগুলো সবই বেনথামের সুখবাদের বিরুদ্ধে উঠবে। যেমন সুখবাদের কূটাভাসের আপত্তি, আমরা যদি কেবল সুখ সুখ করে অতিরিক্ত লাফালাফি করি তাহলে সুখ আসবে না, কর্মের থেকে আমাদের মন সরে যাওয়ায় দুঃখ আসবে। অর্থাৎ সুখকে পেতে হলে সুখের পরিবর্তে কাম্য বস্তুর কথা চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন সুখের মধ্যে গুণগত পার্থক্য অস্বীকার করে বেনথাম মানুষকে পশুতে পরিণত করেছেন। তিন নম্বর, বেনথাম যে আত্মসুখবাদ থেকে পরসুখবাদের অনুমান করেছেন তা যুক্তিসম্মত নয়। মানুষ স্বভাবত আত্মকেন্দ্রিক হলে নিজের সুখ কামনা না করে অন্যের সুখ কামনা করবে, এটাই স্বাভাবিক। অন্যের সুখ কামনা করবে না, এটাই স্বাভাবিক। কেন সে পরের সুখ কামনা করবে, বেনথাম তার স্পষ্ট উত্তর দিতে পারেননি। সুখকে পরমার্থ বললে কেবল নিজের সুখে কামনা করা যায়, অন্যের সুখ নয়। সুখানুভূতি একান্তভাবে ব্যক্তিগত অনুভূতি, অপরের সুখ অনুভবের বিষয় না হওয়ায় তা কখনোই আমাদের কাম্য বস্তু হতে পারে না। সব শেষে বলবো, দৈহিক সুখকে মানসিক সুখের থেকে অধিকতর কাম্য বলে স্বীকার করে বেনথাম সুখের বিস্তারের উল্লেখ করেছেন, যা তার মতবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। তিনি তো পরসুখের কথা বলেছেন, কাজেই এই জটিল আত্মসুখবাদী তত্ত্ব থেকে পরসুখবাদে আসার যে প্রক্রিয়া বেনথাম বলেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয়। ফলে সর্বাধিক লোকের সর্বাধিক সুখ কামনার কথা বেনথাম যেভাবে দাবি করেন তা আর গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না।